বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুরিমাত عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي العظيم
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকুরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব এবং কণ্ঠ রুদ্ধ হয়ে আহত হয়ে উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব। তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া, আর যা কোনো বেদিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দিনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, আজ শনিবার 9 এপ্রিল, 26 চৈত্র এবং ফার্সি 20 ফারবার দিন। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13610 কিলোহার্টজে এবং সৌদি আরবে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13780 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ। এরপর সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে তেল আবিব সরকারের সঙ্গে তুরস্কের ঘনিষ্ঠ সম্পর্ক দিন দিন বৃদ্ধির কারণ এবং বাংলাদেশে ডায়রের প্রকোপ বেড়ে যাওয়া প্রসঙ্গে আলাদা দুটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে ধারাবাহিক আলোচনা রমজান আত্মশুদ্ধির মহোৎসব। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে ইরান ইরাক যুদ্ধের ইতিহাস শীর্ষক সাপ্তাহিক আলোচনা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। শান্তিপূর্ণ পারমাণবিক গবেষণায় সরকার সব ধরনের সহযোগিতা দেবে, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির ঘোষণা। এবার পুতিনের 2 মেয়ের উপর ইইউ এর নিষেধাজ্ঞা। রাশিয়া আমেরিকা সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দিলেন রুশ রাষ্ট্রদূত। বিরোধী দলের নেতাকর্মীদের আটক করে আওয়ামী লীগ একতরফা নির্বাচনে বিজয় পেতে চায় মির্জা ফখরুলের মন্তব্য। এবং ভারতে আরএসএস বিজেপির বিরুদ্ধে শুধু রাজনৈতিক লড়াই নয়, সমস্ত ক্ষেত্রে লড়াই চালাতে হবে বলেছে সিপিআইএম। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন পরমাণু প্রযুক্তির উন্নয়ন এবং গবেষণায় তার সরকার সব ধরনের সহযোগিতা দিয়ে যাবে। আজ পারমাণবিক শিল্পের এক প্রদর্শনী অনুষ্ঠানে রাইসি এ মন্তব্য করেন। আজ ইরানে জাতীয় পরমাণু প্রযুক্তি দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে প্রেসিডেন্ট রাইসি জাতীয় আণবিক শক্তি সংস্থার প্রদর্শনীতে অংশ নিয়ে শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির ক্ষেত্রে ইরানের বিজ্ঞানীদের নানা অর্জন প্রত্যক্ষ করেন। ইরানের ফার্সি ক্যালেন্ডার অনুযায়ী বছরের প্রথম মাসের 20 তারিখ জাতীয় পরমাণু প্রযুক্তি দিবস পালিত হয়। পারমাণবিক জ্বালানি চক্র সম্পূর্ণ করার ক্ষেত্রে ইরানের পরমাণু বিজ্ঞানীদের সম্মানজনক প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ এই দিনকে ইরান পরমাণু প্রযুক্তির জাতীয় দিবস হিসেবে পালন করে আসছে। 2006 সালে 10 এপ্রিল ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাধ্যমে পরমাণু জ্বালানি চক্র সংক্রান্ত প্রযুক্তি পুরোপুরি আয়ত্ত করার বিষয়টি ইরানি বিজ্ঞানীরা ঘোষণা করেন। প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি আজ রাজধানী তেহরানের সামিট হলে অনুষ্ঠিত পারমাণবিক অর্জনের প্রদর্শনীতে অংশ নিয়ে 9টি নতুন পারমাণবিক অর্জনের পাশাপাশি অতীতে অন্যান্য ক্ষেত্রে নানা বৈজ্ঞানিক এবং শান্তিপূর্ণ অর্জন এবং ইরানের বিজ্ঞানীদের তৈরি বিভিন্ন প্রজন্মের সেন্ট্রিফিউজ পরিদর্শন করেন।
ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় শীঘ্রই কোনো চুক্তি হচ্ছে না বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই মন্ত্রণালয়ের উপমুখপাত্র জেলিনা পোর্টের শুক্রবার সন্ধ্যায় ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে বলেন, ভিয়েনা আলোচনা ইরানের সঙ্গে চুক্তি যেমন নিশ্চিত নয়, তেমনি তা অত্যাসন্নও নয়। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, চীন ও রাশিয়াকে নিয়ে গঠিত পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় গত বছরের এপ্রিল থেকে ইরানের আলোচনা চলছে। আমেরিকা এই আলোচনায় পরোক্ষভাবে অংশ নিচ্ছে। গত মাসের গোড়ার দিকে আলোচনায় জড়িত পক্ষগুলো একটি অত্যাসন্ন চুক্তির খবর দিয়েছিল। এরপর আলোচনায় জড়িত দেশগুলোর মধ্যে কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে মতপার্থক্য আরও কমে যাওয়ার খবর প্রকাশিত হয়। কিন্তু ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নাম আমেরিকার কথিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তালিকা থেকে বাদ দিতে ওয়াশিংটন গড়িমসি করছে। মার্কিন মুখপাত্র পোর্টার আরও বলেন, আমেরিকার সেনাপ্রধান জেনারেল মার্ক মিলি আইআরজিসির নাম সন্ত্রাসী সংস্থাগুলোর তালিকা থেকে বাদ দেওয়ার বিরোধিতা করে যে বক্তব্য দিয়েছিল, প্রেসিডেন্ট জো বাইডেন তা সমর্থন করেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানি ইয়েমেনে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার বিষয়টিকে স্বাগত জানিয়ে দেশটির উপর থেকে অবরোধ পুরোপুরি তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি ইয়েমেনে মানবিক সাহায্য পাঠানোর পথ অবারিত করারও আহ্বান জানিয়েছেন। তিনি শুক্রবার কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আহমদ নাসের সাবার সঙ্গে এক টেলিফোন আলাপে এ আহ্বান জানান। কুয়েতের সঙ্গে আঞ্চলিক সহযোগিতা শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করে আবদুল্লাহিয়ান বলেন, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, উন্নতি ও অগ্রগতি নিশ্চিত করতে হলে এ অঞ্চলের দেশগুলোর মধ্যে সহযোগিতা শক্তিশালী করার বিকল্প নেই। এ সময় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে ভিয়েনায় যে আলোচনা চলছে সে সম্পর্কেও মত বিনিময় করেন ইরান ও কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীরা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই মেয়ে সহ দেশের আরও 200 ব্যক্তির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়ন মস্কোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং তার অংশ হিসেবে এসব নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। গতকাল ইউরোপীয় ইউনিয়নের সরকারি জার্নাল জানিয়েছে যে এই জোট রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিনের দুই মেয়ে মারিয়া ভরন্তেসোভা ও ক্যাটেরিনা তিখোনোভা এবং আরও 217 ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই নিষেধাজ্ঞার আওতায় এসব ব্যক্তির সম্পত্তি জব্দ করা হবে এবং তারা ইউরোপীয় ইউনিয়নভুক্ত 27টি দেশ ভ্রমণে নিষেধাজ্ঞার আওতায় থাকবেন। এই নিষেধাজ্ঞার আওতায় রাশিয়ার যেসব গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তা রয়েছেন তার মধ্যে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কনশেনকভ আছেন। তাছাড়া আছেন ধনকুবের দেরিপাস্কা, বিপুল ধনসম্পদের অধিকারী রোটেনবার্গ, পরিবারের কয়েকজন সদস্য এবং পূর্ব ইউক্রেনে পুতিনের ঘনিষ্ঠ কয়েকজন রাজনৈতিক প্রশাসনের সদস্য। আমেরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইউক্রেনে বিপুল পরিমাণে অস্ত্র সরবরাহ করে পশ্চিমা দেশগুলো রাশিয়া এবং আমেরিকাকে সরাসরি যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার ঝুঁকি নিয়েছে। চলতি সপ্তাহের শুরুর দিকে মার্কিন পত্রিকা নিউজ উইককে দেওয়া সাক্ষাৎকারে আন্তোনভ বলেন, ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান চালানোর পর থেকে ন্যাটোভুক্ত দেশগুলো এবং তাদের মিত্ররা সরাসরি কোনো সামরিক তৎপরতা জড়ায়নি, কিন্তু ইউক্রেনকে তারা বিপুল পরিমাণ অস্ত্র দিয়ে সক্রিয়ভাবে সহযোগিতা করেছে। এর মধ্য দিয়ে তারা চলমান পরিস্থিতিতে সরাসরি জড়িয়ে পড়েছে এবং আরও রক্তপাতের ব্যাপারে তারা উস্কানি দিচ্ছে, যা অত্যন্ত বিপজ্জনক ও উস্কানিমূলক। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে। এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে আটক করে আওয়ামী লীগ একতরফা নির্বাচনে বিজয় পেতে চায়। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে আটক করে আওয়ামী লীগ একতরফাভাবে নির্বাচন করে একতরফা বিজয় পেতে চায়। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশে একথা বলেন মির্জা ফখরুল। চাল, ডাল, তেল, গ্যাস, বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, শ্রমজীবী মানুষের ভোগান্তি, দেশব্যাপী সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আজকে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উল্লেখ করেন, সরকার বলেছিল 10 টাকা কেজি চাল দেবে, কিন্তু এখন চালের কেজি 70 টাকা। মানুষের যেটা ন্যূনতম প্রয়োজন, যেমন চাল, ডাল, তেল ও লবণ, এগুলোর দাম আর জনসাধারণের নাগালের মধ্যে নেই। আওয়ামী লীগের সরকার আজকে শ্রমিক, কৃষক এবং জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে বিএনপির কারসাজি আছে। তথ্যমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, যা কিছু ঘটে তার পিছনে নাকি বিএনপি। বিএনপি যদি সবকিছুই ঘটাতে পারে তাহলে আপনারা ক্ষমতায় আছেন কেন? ক্ষমতা ছেড়ে দেন, বিএনপির হাতে ক্ষমতা দিয়ে দেন, দেখেন আমরা দেশ চালাতে পারি কিনা। বিগত 62 বছরের মধ্যে সবচেয়ে বেশি ডায়রিয়া রোগী হাসপাতালে আসছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এই রাজধানী শহরে প্রত্যেকটি ট্যাপের পানি দূষিত, লাইনের পানি দুর্গন্ধ এবং ব্যাকটেরিয়া বোঝাই। এ সময় ঢাকা মহানগরের নেতা প্রকৌশলী ইশরাক হোসেনকে গ্রেপ্তারের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এই ঘটনায় শ্রমিক দলের নেতাদের বিরুদ্ধেও মামলা দিয়েছে, কারণ তারা প্রতিবাদ করেছিল। নেতাকর্মীদের উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব বলেন, এখন আমাদের আর ঘরে বসে থাকার সময় নেই, বর্তমান অবস্থার পরিবর্তন আনতে হবে, আর সেজন্য এই ভয়াবহ দানবীয় সরকারকে সরাতে হবে, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। এদিকে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর আকবর আলী খান বলেছেন, যদি শক্তিশালী ও নিরপেক্ষ নির্বাচন করতে চান তাহলে পাকিস্তানকে অনুসরণ করুন, পাকিস্তানে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করা হয়েছে। সেখানকার আদালত কিন্তু বলেনি যে তত্ত্বাবধায়ক সরকার করা ঠিক হবে না। পাকিস্তানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করা হয় একজন প্রাক্তন প্রধান বিচারপতিকে এবং রিটার্নিং অফিসার করা হয় জেলা জজদেরকে। জেলা জজরা রাজনীতির সাথে কম সম্পৃক্ত থাকে জানিয়ে তিনি বলেন, নির্বাচনী ব্যবস্থায় যদি রাজনৈতিক সম্পৃক্ততা কমাতে চান তাহলে জেলা জজদেরকে রিটার্নিং কর্মকর্তা করুন। ভারতে উগ্র হিন্দুত্ববাদী আরএসএস বিজেপির বিরুদ্ধে শুধু রাজনৈতিক লড়াই নয়, মতাদর্শগত, সাংস্কৃতিক, সামাজিক ও সাংগঠনিক সহ সমস্ত ক্ষেত্রে লড়াই চালানোর আহ্বান জানিয়েছে সিপিআইএম। এ সম্পর্কে আরো জানাচ্ছে কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতে উগ্র হিন্দুত্ববাদী আরএসএস বিজেপির বিরুদ্ধে শুধু রাজনৈতিক লড়াই নয়, মতাদর্শগত, সাংস্কৃতিক, সামাজিক, সাংগঠনিক সহ সমস্ত ক্ষেত্রে লড়াই চালানোর আহ্বান জানিয়েছে সিপিআইএম। গতকাল শুক্রবার সিপিআইএমের 23তম কংগ্রেসে গৃহীত রাজনৈতিক প্রস্তাবে ওই আহ্বান জানানো হয়েছে। আজ শনিবার গণমাধ্যমে প্রকাশ সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেছেন, আরএসএসের হিন্দুত্বের রাজনীতিকে শুধু বড় বড় সমাবেশ ও আন্দোলন করেই পরাজিত করা যাবে না, এর বিরুদ্ধে সর্বাত্মক লড়াই চালাতে হবে। এ প্রসঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের ভাষা ও চেতনা সমিতির সম্পাদক ও কলকাতার প্রেসিডেন্সি কলেজের সাবেক অধ্যাপক ডক্টর ইমানুল হক আজ রেডিও তেহরানকে বলেন,
যারা হিন্দুত্বকে সামনে রেখে বা হিন্দুত্ববাদকে সামনে রেখে একটা ফ্যাসিস্ট রাজত্ব কায়েম করতে চলেছে, আগামী 2000 নির্বাচনটাও ওরা ঠিকভাবে করবে কিনা আমাদের গভীরতর সংশয় আছে। সুতরাং আজকে সত্যি আজকের দিনে বিএনপির মধ্যে নানা মত পার্থক্য থাকতে পারে, গুণ পার্থক্য থাকতে পারে, সব ভুলে আরএসএস বিরোধী, সংঘ পরিবার বিরোধী সমস্ত শক্তির ঐক্যবদ্ধ হওয়া উচিত। যদি তারা ঐক্যবদ্ধ না হন তারা নিজেরা ধ্বংস হবে, তাদের ধ্বংস হওয়ার রাস্তা প্রশস্ত করে দেবেন এবং রাজনৈতিক ভাবে এক না হওয়াটা হবে আত্মহত্যা করা।
সীতারাম ইয়েচুরি বলেছেন, শুধু রাজনৈতিক নয়, আদর্শগত, সাংস্কৃতিক, সামাজিক, সাংগঠনিক সহ সমস্ত ক্ষেত্রে বিজেপি আরএসএস এর বিরুদ্ধে লড়াই চালাতে হবে। হিন্দুত্বের রাজনীতিকে মোকাবিলা করেই একমাত্র হিন্দুত্বকে পরাস্ত করা সম্ভব। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় সারপুল প্রদেশে একটি তেলের খনি উদ্বোধন করা হয়েছে। আফগানিস্তানের তালেবান সরকারের অন্যতম উপপ্রধানমন্ত্রী আব্দুল গনি বারাদার এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী শাহাবুদ্দিন দেলোয়ার শুক্রবার ওই খনির তেল উত্তোলন কাজের উদ্বোধন করেন। দেশটির সরকারি বার্তা সংস্থা বখতার এ খবর জানিয়েছে। সারপুল প্রদেশের কাশকারি তেল খনি উদ্বোধন করে দেলোয়ার বলেছেন, এই খনি তেল বিক্রির অর্থ আফগানিস্তানের পুনর্গঠন কাজে লাগানো হবে এবং এক্ষেত্রে সারপুল প্রদেশ অগ্রাধিকার পাবে। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণে আমাদের সাথে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছে আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টসে এবং সৌদি আরবে 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টসে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে তুরস্কের এরদোগান সরকারের নজিরবিহীন ঘনিষ্ঠতা ও সহযোগিতা বৃদ্ধির বিষয়টি মুসলিম বিশ্বে ব্যাপক ক্ষোভের সঞ্চার করেছে। এ সম্পর্কে দৃষ্টিপাতের প্রথমে শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন নাসির মাহমুদ।
ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে তুরস্কের এরদোয়ান সরকারের নজিরবিহীন ঘনিষ্ঠতা ও সহযোগিতা বৃদ্ধির বিষয়টি সাম্প্রতিক সময়ে সংবাদ ও পর্যবেক্ষক মহলের ব্যাপক আলোচিত বিষয়। ইরাক ও সিরিয়ায় তুরস্কের এরদোয়ান সরকারের সামরিক হস্তক্ষেপের প্রেক্ষাপটে 2018 সালের পর থেকে দেশটির অর্থনৈতিক, রাজনৈতিক ও সামরিক বিষয়ে সংকট জোরদার হয়েছে। পশ্চিমা শক্তিগুলো ও তাদের আঞ্চলিক সহযোগী দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে তুরস্কের এরদোয়ান সরকার ইরাক ও সিরিয়ায় সামরিক হস্তক্ষেপ করেছে এই দুই দেশের সরকারগুলোর বিরোধিতা সত্ত্বেও। এ বিষয়টি ছাড়াও ইহুদিবাদী ইসরায়েল, মিশর, আমিরাত, সৌদি আরব ও বাহরাইন সরকারের সঙ্গে তুরস্কের দ্বিপাক্ষিক সম্পর্ক দেশটির জন্য অনেক সমস্যা সৃষ্টি করেছে। অবশ্য এরদোগান সরকার বৈশ্বিক ও আঞ্চলিক বিষয়ে কখনো স্বাধীন নীতি চর্চা করতে গিয়েও পাশ্চাত্যের পক্ষ থেকে নানা সমস্যার শিকার হয়েছে। আর এই অবস্থা থেকে বেরিয়ে আসতে তুরস্কের এরদোয়ান সরকার গত বছরের শেষের মাসগুলোতে ইহুদিবাদী ইসরায়েল, মিশর, আমিরাত ও সৌদি সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারের নীতি গ্রহণ করেছে। কিন্তু এরদোয়ান সরকারের এই নীতি দেশটির সংকট ও সমস্যাগুলো তো কমায়নি, বরং এসব সমস্যা ও সংকট আরও জোরালো হয়েছে। সম্প্রতি এরদোগানের আমন্ত্রণে ইসরায়েলি প্রেসিডেন্ট তুরস্ক সফর করেছেন। ইসরায়েলি প্রেসিডেন্টের প্রতি এরদোয়ানের বেশ বিনম্র আচরণ ও ফিলিস্তিনিদের অধিকারের ব্যাপারে তার নীরবতা মুসলিম বিশ্বে ব্যাপক ক্ষোভের সঞ্চার করেছে। সম্প্রতি হামাসের একজন সদস্য ইসরায়েলি দখলদারদের বিরুদ্ধে তেল আবিবে যে শাহাদাত পিয়াসী হামলা চালিয়েছে, ইসরায়েলে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত তাকে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করে নিন্দাবাদ জানিয়েছেন। অর্থনৈতিক সংকটের দোহাই দেখিয়ে এরদোগানের তুর্কি সরকার জালিম ও তাগতি সরকারগুলোর সঙ্গে ও বিশেষ করে অবৈধ রাষ্ট্র ইসরায়েলের শাসকগোষ্ঠীর সঙ্গে সম্পর্ক জোরদারের পদক্ষেপ নিলেও দেশটির অর্থনৈতিক পরিস্থিতি এর ফলে উন্নত হবে না, কারণ তুরস্কের অর্থনৈতিক সমস্যার আসল কারণ তথা ইরাক ও সিরিয়ায় তুর্কি দখলদারিত্ব অব্যাহত থাকলে তুরস্কের অর্থনৈতিক সংকটও অব্যাহত থাকবে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। রাজধানী ঢাকাসহ সারাদেশে ভয়াবহ আকারে ডায়রিয়া ছড়িয়ে পড়ায় হাসপাতালগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বর্তমানে প্রতিদিন 1300 থেকে 1350 রোগী ভর্তি হচ্ছেন। এ অবস্থায় করণীয় সম্পর্কে বিশেষজ্ঞের অভিমত সহ ঢাকা থেকে প্রতিবেদন পাঠিয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি।
রাজধানী ঢাকাসহ সারা দেশে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে ডায়রিয়া। হাসপাতালগুলোতে আক্রান্তদের উপচে পড়া ভিড়। রাজধানীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ বা ICDDRB-র তথ্য অনুযায়ী প্রতিষ্ঠানটির 60 বছরের ইতিহাসের মধ্যে সর্বাধিক 1383 জন রোগী ভর্তি হয়েছে গত সোমবার 4 এপ্রিল। বর্তমানে প্রতিদিনই 1300 থেকে 1350 জন রোগী ভর্তি হচ্ছেন। আজ শনিবার বেলা 11টা পর্যন্ত প্রায় 550 রোগী ভর্তি হয়েছে।
বমি হচ্ছে, এখন বাধ্য হয়ে সকালবেলা পাগলের মতো নিয়ে আসছে অফিসে না গিয়ে। কালকে আসরে ফাহনা, বমি আর জ্বর।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী সারা দেশে বছরের প্রথম 3 মাসে অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত 4.5 লাখের বেশি মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে 55,000-এর বেশি রোগীকে চিকিৎসা দিয়েছে এককভাবে ICD-DRB-র মহাকালী হাসপাতাল। গত 3 মাসের হিসাবে দেখা যায় ডায়রিয়ায় সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে। এই বিভাগে আক্রান্তের সংখ্যা 1,59,247 জন, আর সবচেয়ে কম আক্রান্ত হয়েছে বরিশাল বিভাগে। রাজধানীবাসী বলছেন পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে, অনেকেই বাসায় চিকিৎসা নিচ্ছেন, খুব বেশি সমস্যায় না পড়লে হাসপাতালে যাচ্ছেন না। ফলে আক্রান্তের যে পরিসংখ্যান হাসপাতাল থেকে পাওয়া যাচ্ছে, ডায়রিয়ার বাস্তব পরিস্থিতি তার চেয়েও মারাত্মক অবস্থায় রয়েছে। ICD-DRB-তে অতিরিক্ত 2টি তাঁবু স্থাপন করেও রোগীর চাপ সামাল দেওয়া যাচ্ছে না। তবে লোকবলের কোনো সংকট নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এরকম পরিস্থিতিতে ICD-DRB-র সহযোগী গবেষক ডক্টর লুবাডা শাহরিন বলেছেন,
প্রাপ্তবয়স্ক রোগীদের ভিতরে মারাত্মক ডিহাইড্রেশনের পরিমাণ এবার অনেক বেশি। এই পেশেন্টগুলার অবশ্যই শরীরে ফ্লুইড বা যেটা আমরা কলেরা স্যালাইন বলি এটা দেওয়ার প্রয়োজন আছে। আমরা যদি নিরাপদ পানি না খাই তাহলে ডায়রিয়ার পিকটা কমবে কিভাবে? আমাদের সচেতন হতে হবে। আমরা বাইরে খাবার দাবার গুলো বন্ধ করে দিয়ে বাসার যদি নিরাপদ খাবার এবং পানীয় পান করি তাহলেই কেবলমাত্র এটা কমতে পারে।
এদিকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান গত সপ্তাহেই দাবি করেছেন রাজধানীর ডায়রিয়া প্রকোপ এলাকায় ওয়াসার পানিতে কোনো সমস্যা নেই। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত নগরবাসীর চাহিদা ঢাকা ওয়াসার সক্ষমতা শীর্ষক সংলাপে তিনি বলেছেন, পানিতে কোনো প্রকার জীবাণু থাকলে তা ধ্বংস করতে আমরা ক্লোরিন দিয়ে থাকি। অনেক সময় ক্লোরিন সরবরাহ লাইনের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছায় না, তাই আমরা ওই বিশেষ স্থানগুলোতে ক্লোরিনের পরিমাণ বাড়িয়ে দিয়েছি। তবে ডায়রিয়া পরিস্থিতির সঙ্গে আমাদের ল্যাব টেস্টের যে ফলাফল পেয়েছি তাতে সরাসরি কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে পবিত্র মাহে রমজান উপলক্ষে নিয়মিত পরিবেশনা আত্মশুদ্ধির মহোৎসব।
يا شهر التوبة والغفران يا شهر الخير يا شهر الجود يا شهر الرحمة والإيمان
رمضان আত্মশুদ্ধির মহোৎসব।
وبالنفحات قد وعدوا ولا حد فرصة أخرى ليقتربوا وقد بعدوا ولا حد فرصة أخرى ليقتربوا وقد بعدوا يا رمضان
رمضان আত্মশুদ্ধির মহোৎসব শীর্ষক ধারাবাহিক আলোচনার সপ্তম পর্বে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি সোহেল আহমেদ।
আশা করছি আলোচনার শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
রমজান এলে জায়গো চলে সব ভেদাভেদ দ্বন্দ্ব, পুণ্য আর ত্যাগের অপার মহিমায় পাপের দুয়ার হয় বন্ধ। পাপ বর্জন রমজানের সবচেয়ে বড় উপহার, আর এজন্য দরকার আত্মসংশোধন। আর আত্মসংশোধনের ভিত্তি হল পাপ ও পুণ্যের উৎস আর পথঘাটগুলো সম্পর্কে ব্যাপক ধারণা রাখা। অন্যকে বা সমাজকে সংশোধনের আগে প্রত্যেক মানুষকে আত্মসংস্কারে সফল হতে হবে। আমরা জানি যে মহান নবী রাসুলগণ ও মহানবীর পবিত্র আহলে বাইতের সদস্যরা নিষ্পাপ ছিলেন। যদি তারাও পাপই হতেন তাহলে তাদের কথায় কেউই কান দিত না। রমজানের রোজা বৈধ বিষয়ে সংযম চর্চার মাধ্যমে আমাদেরকে পাপ থেকে দূরে থাকার শিক্ষা দেয়। অন্যদিকে আমরা যদি সংযমের বাস্তব চর্চা না করে অন্যদের সংযমী হতে বলি তাতেও কোনো সুফল আসবে না।
মহান আল্লাহর অশেষ রহমত বরকত ও মাগফিরাতের মাস পবিত্র রমজান। মহান আল্লাহর নানা অনুগ্রহ, পথ নির্দেশনা, নানা কাজের সাহায্য, নৈকট্য ও বিশেষ জ্ঞান, জীবনের নানা ক্ষেত্রে বিজয়, এসবের পথে বাধা হয়ে দাঁড়ায় আমাদের নানা গুণা। এই বাধার পর্দাগুলো কেবল তওবার মাধ্যমে দূর করা সম্ভব। ব্যক্তি ও সমাজের জন্য ইহকালীন ও পরকালীন নানা কল্যাণের বন্ধ হয়ে যাওয়া দরজাগুলো আবারও খুলতে হলে আন্তরিক চিত্তে তওবা করা জরুরি। পাপ মানুষকে পশুর পর্যায়ে ও এমনকি পশু চেয়েও নিচু পর্যায়ে নামিয়ে দেয়। গুনার উৎসগুলো হল দুনিয়া পূজা বা লোভ লালসা, উদাসীনতা, কৃপণতা, অলসতা, অজ্ঞতা ইত্যাদি।
وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم سلم نبيا ورسولا অল্প একদল মানুষের গোনার জন্য গোটা সমাজকে বিপর্যস্ত হতে হয়। যেমন আমরা দেখি যে উহুদ যুদ্ধের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বাধীন সে সময়কার ইসলামী সমাজও একদল সাহাবীর গোনার কারণে সামষ্টিকভাবে মারাত্মক ক্ষতি ও বিপর্যয়ের শিকার হয়েছিল। তীরন্দাজ ওই সাহাবিরা রাসুলে পাকের নির্দেশ অমান্য করে একটি বিশেষ গিরিখাদের প্রখুরা দেয়া থেকে সরে এসেছিলেন। গনিমতের লোভেই তারা এটা করেছিলেন। অথচ তাদেরকে বলা হয়েছিল যে যুদ্ধে জিতে গেলেও যেন তারা কৌশলগত গুরুত্বপূর্ণ ওই স্থানের প্রখুরা ত্যাগ না করেন। তীরন্দাজ ওই সাহাবিরা মহানবীর পক্ষ থেকে বিশেষভাবে তাগিদ দেয়া নির্দেশ পালনে অবহেলা করায় পেছন থেকে একদল শত্রু মুসলমানদের উপর হামলা চালিয়ে তাদের নিশ্চিত বিজয়কে ভয়াবহ বিপর্যয় ও পরাজয়ে পরিণত করে। অনেক মুসলমান হামলার তীব্রতার মুখে মহানবীকে ত্যাগ করে পালিয়ে যান এবং অনেকেই বীরের মতো লড়াই করে শহীদ হন। বিষয়টি বস্তুগত ও মানসিক দিক থেকে মুসলমানদের তীব্র বিপর্যস্ত ও তাদের একদলকে হতাশ করেছিল যে মহান আল্লাহ এ বিষয়ে সূরা আলে ইমরানে অন্তত ১০টি আয়াত নাজিল করেন, যাতে মুসলমানরা এ বিষয়ের সঠিক ব্যাখ্যা, দিক নির্দেশনা ও সান্ত্বনা পেতে পারেন।
কোরআনের আয়াতে আল্লাহ বলেন যে তোমাদের যে দুটি দল লড়াইয়ের দিনে শত্রুদের পিঠ দেখিয়ে পালিয়েছিল, শয়তান তাদেরকে বিভ্রান্ত করেছিল, তাদেরই পাপের দরুন। অর্থাৎ তাদের কেউ কেউ আগেই পাপের কারণে দুর্বল হয়ে পড়েছে, আর সেই সব পাপের প্রভাবেই তাদেরকে জিহাদের সময় চূড়ান্তভাবে বিভ্রান্ত করে। একইভাবে মানুষের পাপ তাদেরকে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও বিভ্রান্ত করে। যুগে যুগে অন্য নবী রাসূলদের সময়েও এ ধরনের সংকট সৃষ্টি হয়েছিল। মহান আল্লাহ তাদের সম্পর্কে বলছেন, আর বহু নবী ছিলেন যাদের সঙ্গী সাথীরা তাদের অনুবর্তী হয়ে জিহাদ করেছে। আল্লাহর পথে তাদের কিছু কষ্ট হয়েছে বটে, কিন্তু আল্লাহর রাহে তারা হেরেও যায়নি, ক্লান্তও হয়নি এবং দমেও যায়নি। আর যারা ধৈর্য ধরে আল্লাহ তাদেরকে ভালোবাসেন।
তারা আর কিছুই বলেনি, শুধু বলেছে, হে আমাদের পালন কর্তা, মোচন করে দাও আমাদের পাপ এবং যা কিছু বাড়াবাড়ি হয়ে গেছে আমাদের কাজে, আর আমাদেরকে দৃঢ় রাখো এবং কাফেরদের উপর আমাদেরকে সাহায্য করো। মোট কথা, মুসলমানদের নানা সংকট তাদের পাপেরই ফসল, আর পাপের আধ্যাত্মিক বা আত্মিক, বৈষয়িক ও পারলৌকিক ক্ষতি পুষিয়ে নেয়ার উপায় হল আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা তথা তওবা। পাপ করা হচ্ছে নিজের শরীরে অবাধে রোগের জীবাণু ঢোকার সুযোগ করে দেয়ার সমতুল্য, ফলে পাপই রোগীর মতোই অনিবার্য ক্ষতির শিকার হয়। ক্ষতির মাত্রা বা প্রভাব কমানোর জন্য আল্লাহর দরবারে তীব্র অনুশোচনা করতে হবে।
যখন বান্দা ক্ষমা চেয়ে আল্লাহর দিকে ফিরে আসে তখন তার ক্ষতি কমে আসে এবং অনেকটাই ক্ষতিপূরণ করা হয়। তাই তওবা ক্ষতিপূরণের এক বড় সুযোগ। মহানবীর এক হাদিসে বলা হয়েছে, আল্লাহ সব পাপীকেই ক্ষমা করেন কেবল তাকে ছাড়া যে নিজেই ক্ষমা চায় না।
মানুষ যত গুনাহই করুক না কেন, আল্লাহর ক্ষমার ব্যাপারে নিরাশ হওয়া একটি মস্ত বড় পাপ। বলা হয়, মহান আল্লাহ সব গুনাহ ক্ষমা করলেও শিরকের গুনাহ সহজেই ক্ষমা করেন না, কিন্তু তওবা করলেও শিরকের পাপও ক্ষমা করেন। তো শ্রোতা বন্ধুরা, এবারে শোনা যাক অর্থসহ সপ্তম রমজানের দোয়া।
হে আল্লাহ, এদিনে আমাকে রোজা পালন ও নামাজ কায়েমে সাহায্য করো, আমাকে অন্যায় কাজ ও সব গুনাহ থেকে রক্ষা করো। তোমার তৌফিক ও শক্তিতে সব সময় আমাকে তোমার স্মরণে থাকার সুযোগ দাও, হে পথ হারাদের পথ প্রদর্শনকারী।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
কথাবার্তা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 9 এপ্রিল শনিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম। মতামত, বাংলাদেশের দশাও কি শ্রীলঙ্কার মতো হতে পারে? প্রথম আলো। পাকিস্তানে এখন বাবা ছেলের চমকের অপেক্ষা। প্রথম আলো। আমদানি করা সরকার মানি না, জনগণের কাছে ফিরে যাব, বললেন ইমরান খান মানব জমিন। দেশের অধিকাংশ ওষুধের মান যুগোপযোগী নয়, ইত্তেফাক। ওমিক্রনের চেয়ে বেশি সংক্রমক এক্স এ ভ্যারিয়েন্ট, কালের কণ্ঠ। ভারতের কয়েকটি খবরের শিরোনাম। কংগ্রেস ছাড়াই বিরোধী জোট তৃণমূলের পাশে দাঁড়িয়ে দাবি কেরল সিপিএম এর। সংবাদ প্রতিদিন। যোগীর মুখের জায়গায় বাঁদরের মুখ, শোরগোল নেট দুনিয়ায় আজকাল।
দেশের অধিকাংশ ওষুধের মান যুগোপযোগী নয়, এটি দৈনিক ইত্তেফাকের একটি শিরোনাম। এই খবরে লেখা হয়েছে, বাংলাদেশের অধিকাংশ ওষুধের মান যুগোপযোগী নয়। বিশ্বের অন্যান্য দেশে প্রতিবছর হালনাগাদ হচ্ছে ওষুধের মান, কিন্তু বাংলাদেশে একই মানের ওষুধ চলছে যুগের পর যুগ ধরে। এছাড়া ওষুধের কোল্ড চেইনও মানা হচ্ছে না, অর্থাৎ একটি নির্দিষ্ট তাপমাত্রায় ওষুধগুলো রাখতে হয়। শীতাতপ নিয়ন্ত্রণ কক্ষে ওষুধ রাখা জরুরি, কিন্তু দেশের 99% ফার্মেসিতে নেই শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। এতে ওষুধের গুণগত মান নষ্ট হচ্ছে আর রোগীর রোগ সারাতে বারবার ওষুধ পরিবর্তন করতে হচ্ছে। এতে বাড়ছে চিকিৎসা ব্যয় ও পার্শ্ব প্রতিক্রিয়া, রোগ প্রতিরোধ ক্ষমতা হারাচ্ছে অনেকে। তবে 248টি ওষুধ কোম্পানির মধ্যে 20টি কোম্পানির ওষুধ মান আন্তর্জাতিক মানের। তারা বিশ্বের শতাধিক দেশে ওষুধ রপ্তানি করে। তবে ভেজাল ও নিম্নমানের ওষুধ তৈরি করার জন্য 72টি ওষুধ কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে ওষুধ কোম্পানির জিএমপি সক্ষমতা যাচাই বিষয়ক পরিদর্শন কমিটি। কিন্তু এখন পর্যন্ত দু একটি ছাড়া অন্য কারো বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা করা হয়নি।
১২ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে লোকসান 3,500 কোটি টাকা, টিসিবির লোকসান বেড়েছে 5 গুণেরও বেশি। ইত্তেফাকের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের লোকসান কমছে না, কোনো কোনো প্রতিষ্ঠানের লোকসান কয়েক গুণ বেড়ে গেছে। লোকসান বেড়ে যাওয়ায় ভর্তুকির চাপও বেড়ে গেছে। একইভাবে সরকারি বহু প্রতিষ্ঠানের কাছে ব্যাংকের দায় দেনা যেমন রয়েছে, তেমনি পরিষেবা বিল বাবদও বড় অঙ্কের টাকা বকেয়া থাকছে প্রতি বছরই। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, লোকসান করলেও সরকারি প্রতিষ্ঠানগুলোকে অর্থায়ন করা হয় এবং বছরের পর বছর লোকসানি সংস্থাগুলোকে ভর্তুকি দিয়ে বাঁচিয়ে রাখা হয়। পুরোপুরি বাণিজ্যিকভাবে পরিচালনা না করা, ব্যবস্থাপনায় অযোগ্যদের স্থান পাওয়া সহ নানা কারণে প্রতিষ্ঠানগুলো ক্রমাগত লোকসান দিয়েই আসছে।
আমার বাবাকে ফিরিয়ে দাও, ছোট্ট শিশু আল মেহেদির আকুতি, মানবজমিনের মর্মান্তিক এই প্রতিবেদনে লেখা হয়েছে, বাবা কোথায়, বাবাকে ফিরিয়ে দাও, আমরা কষ্ট পাচ্ছি, আমরা ছোট্ট বাচ্চা, আমাদের কষ্ট দিও না। এই আকুতি 4 বছর বয়সী জালসান বিনতে হাসানের। বাবাকে দীর্ঘ 5 মাস না দেখার যন্ত্রণায় কাতর সে। এরই বহিঃপ্রকাশ তার এই আকুতি। ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার 8 নম্বর ওয়ার্ডের লাল মাহমুদের বড় সন্তান ইমাম মাহাদি ডলার গত 6 নভেম্বর ফুলবাড়িয়ার ছনকান্দা বটতলা এলাকায় নিজের ফিশারি প্রজেক্ট থেকে ফেরার পথে নিখোঁজ হন তিনি। পরিবারের দাবি, সাদা পোশাকে 4-5 জন লোক একটি মাইক্রোবাসে করে তাকে তুলে নিয়ে গেছে। তাদের সঙ্গে আরও 2টি মোটরসাইকেলে লোকজন ছিল। নিখোঁজ ডলারের মেয়ে জালসান বিনতে হাসান বলেছে, আমার বাবা হারিয়ে গেছে, আল্লাহ আমার বাবাকে ফিরিয়ে দাও, আমরা 2 ভাই বোন ছোট, আম্মুও কষ্ট পাচ্ছে, আমাদেরকে আর কষ্ট দিও না, বাবাকে না দেখলে বুকের মধ্যে অনেক কষ্ট হয়, সবাই আমার বাবাকে খুঁজে দেন। কান্নাজড়িত কণ্ঠে মন্তাহেনা পিঙ্কি বলেন, আমার স্বামী যদি কোনো অন্যায় করে থাকে তাহলে তাকে আইনের আওতায় নিয়ে আসুক, তাকে শাস্তি দিক, এভাবে গুম করে রাখা হয়েছে কেন, আমার বাচ্চাগুলোকে কারা এমন কষ্ট দিচ্ছে।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। কংগ্রেস ছাড়াই বিরোধী জোট, তৃণমূলের পাশে দাঁড়িয়ে দাবি কেরল সিপিএম এর। সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, বিজেপির কাছে বারবার হারছে কংগ্রেস, অভিযোগ করছিল তৃণমূল কংগ্রেস, পাশে দাঁড়াল কেরল সিপিএম। বিজেপি বিরোধিতাই ইউপিএর পুনরাবৃত্তি নয়, কারণ কংগ্রেসের বিজেপি বিরোধিতা প্রশ্নের মুখে, আন্তরিকতা ও বিশ্বাসযোগ্যতার অভাব রয়েছে, তাই কংগ্রেসকে বাদ দিয়ে অবিজেপি আঞ্চলিক দলগুলোকে নিয়ে জোট হোক। সিপিএম এর পার্টি কংগ্রেসের মঞ্চ থেকে দাবি তুলল কেরল সিপিএম এর হেভিওয়েট প্রতিনিধিরা। যদিও বাম, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ জোটের লাইনে চূড়ান্ত সিলমোহর দিলেন প্রতিনিধিরা। বিজেপির বিরুদ্ধে সর্বভারতীয় ক্ষেত্রে কংগ্রেসকে বাদ দিয়ে আঞ্চলিক দলগুলোকে এক হওয়ার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে সাড়াও মিলছে। কেরল সিপিএম এর হেভিওয়েট নেতাদের এমন দাবি কংগ্রেস সম্পর্কে তৃণমূল কংগ্রেসের অভিযোগকে মান্যতা দেয় বলেই মনে করছেন পার্টি কংগ্রেসের প্রতিনিধিরা।
হিন্দি চাপিয়ে দিলে মানব না, অমিত শাহের বার্তা এক সুরে খারিজ বিরোধীদের। দৈনিক সংবাদ প্রতিদিনের এই শিরোনামের খবরে লেখা হয়েছে, সরকারি কাজে ইংরেজি নয়, আরও বেশি করে ব্যবহার করা হোক হিন্দি, দেশের সংহতি আরও মজবুত করতে ইংরেজিকে সরিয়ে গুরুত্ব দেওয়া হোক হিন্দিকে। সংসদীয় সরকারি ভাষা কমিটির 37তম বৈঠক শেষে এমনই বার্তা দিয়েছেন কমিটি প্রধান তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার এহেন বার্তাকে কেন্দ্র করে বিতর্ক মাথাচাড়া দিয়েছে, নিন্দা প্রতিবাদের ঝড় উঠেছে। অভিযোগ, শাহের বক্তব্যে আপাত দৃষ্টিতে মনে হতে পারে বিদেশি ভাষার পরিবর্তে দেশীয় ভাষার আরও প্রসার করতে চাইছে কেন্দ্র, কিন্তু নেপথ্যে বিজেপির এক দেশ এক ভাষা চাপিয়ে দেওয়ার এজেন্ডা রয়েছে। অনেকের মতে বিজেপির অন্যতম গোপন কর্মসূচির মধ্যে রয়েছে বাংলা, তামিল, তেলেগু, উর্দুর উপর হিন্দির দাদাগিরি কায়েম করা। জাত্যাভিমানে সুরসুরি দিয়ে হিন্দিকে ইংরেজির বিকল্প হিসেবে সামনে এনে আদতে হিন্দির আগ্রাসন চালাতে চায় বিজেপি সরকার। শাহের বক্তব্যের বিরুদ্ধে সরব কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সিপিএম ও ডিএমকে।
যোগীর মুখের জায়গায় বাঁদরের মুখ শোরগোল নেটদুনিয়ায় আজকালের এশিয়র নামের খবরে লেখা হয়েছে, যতই সতর্কতা থাকুক হ্যাকারদের দৌরাত্ম্য রোখা যাচ্ছে না। এবার হ্যাক হল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের টুইটার অ্যাকাউন্ট। শুক্রবার গভীর রাতে হ্যাক হয়ে যায় তার অ্যাকাউন্ট। আচমকাই একের পর এক অপ্রাসঙ্গিক পোস্ট হতে থাকে। দেখা যায় মুখ্যমন্ত্রীর মুখ বদলে সেখানে বসানো হয়েছে একটি বাঁদরের কার্টুন চিত্র। শেষ পর্যন্ত ঘণ্টা চারেক পর ফের অ্যাকাউন্টটি উদ্ধার করা সম্ভব হয়। তবে ততক্ষণে প্রায় শখানেক টুইট করা হয়ে গেছে ওই ওয়াকআউট থেকে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি।
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস। শ্রোতাবন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। গত আসরে জাতিসংঘের পক্ষ থেকে ইরাককে আগ্রাসী শক্তি হিসেবে চিহ্নিত করার ঘটনা নিয়ে কথা বলেছি। আজ আমরা ইরাকের প্রতি প্রাচ্য ও পাশ্চাত্যের ব্যাপক সহযোগিতা সম্পর্কে পশ্চিমা গণমাধ্যমের স্বীকারোক্তি সম্পর্কে আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইরাক জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 509 নম্বর প্রস্তাব মেনে নেয়ার পর দুদেশের মধ্যকার 8 বছরের যুদ্ধের সমাপ্তি ঘটে। ইরাকি শাসক সাদ্দাম 1975 সালে আলজেরিয়ার রাজধানীতে ইরানের তৎকালীন শাহ সরকারের সঙ্গে স্বাক্ষরিত আলজিয়ার্স চুক্তিও মেনে নিতে বাধ্য হয়। এর জের ধরে ইরানের ভূখণ্ড থেকে সব ইরাকি সেনা প্রত্যাহার করা হয় এবং দুদেশ পরস্পরের যুদ্ধ বন্দীদের মুক্তি দেয়। জাতিসংঘ মহাসচিব পেরেজ ডি কোয়েলার প্রয়োজনীয় অনুসন্ধান শেষে ইরাক ইরান যুদ্ধ শুরু করার জন্য ইরাক সরকারকে দায়ী করেন। জাতিসংঘের পক্ষ থেকে এ ঘোষণা ছিল 8 বছরের যুদ্ধে ইরানের আরেকটি বড় বিজয়। 598 নম্বর প্রস্তাবের 7 নম্বর ধারায় বিগত 8 বছরের যুদ্ধে কোন দেশের কত ক্ষতি হয়েছে তার বিবরণ ছিল। এবার ইরাকি শাসক সাদ্দামকে আগ্রাসী ঘোষণা করার ফলে তার পক্ষ থেকে ইরানকে ক্ষতিপূরণ দেওয়ার প্রসঙ্গ সামনে আসে।
নিরাপত্তা পরিষদের প্রস্তাবের 7 নম্বর ধারা বাস্তবায়নের লক্ষ্যে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ইরানের দফায় দফায় আলোচনা হয়। ওই আলোচনার অংশ হিসেবে জাতিসংঘের তৎকালীন উপমহাসচিব আব্দুর রহিম ফারাহ 1991 সালের 31 মে তেহরান সফরে আসেন। ফারার নেতৃত্বে যে প্রতিনিধি দলটি ইরান সফরে আসে সেটি ইরানের যুদ্ধ বিধ্বস্ত এলাকাগুলোর সঠিক চিত্র রেকর্ড করার জন্য প্রায় 6 মাস এদেশে অবস্থান করে। তারা ইরানের বিভিন্ন এলাকা পরিদর্শনে গিয়ে যুদ্ধের ধ্বংসাবশেষের ছবি ও তথ্যচিত্র সংগ্রহ করে। এরপর 1991 সালের ডিসেম্বরে প্রতিনিধি দলটি যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতির পরিমাণ সম্বলিত একটি বিশাল প্রতিবেদন জাতিসংঘ মহাসচিবের কাছে হস্তান্তর করে। মহাসচিব পেরেজ ডি কুয়েলারের দায়িত্ব পালনের মেয়াদ তখন প্রায় শেষ পর্যায়ে। বিদায়ী মহাসচিব যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতির পরিমাণ সম্বলিত প্রতিবেদনটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপন করেন।
ওই প্রতিবেদনে বলা হয়, ইরানের পাঁচটি প্রদেশ ছিল যুদ্ধের কেন্দ্রবিন্দু এবং আরও ১১টি প্রদেশও ইরাক আগ্রাসন চালিয়েছে। যুদ্ধে ইরানের ৫০টি শহর ও ৪,০০০ গ্রাম ক্ষতিগ্রস্ত হয়। ইরানের মোট জনসংখ্যার দুই তৃতীয়াংশই যুদ্ধের ক্ষতির শিকার হয়। ইরাকি বাহিনী ইরানের প্রায় ৫,০০০ খেজুর গাছ ইচ্ছা করে কেটে ফেলে এবং এদেশের বিভিন্ন স্থাপনা ধ্বংস করে। জাতিসংঘের প্রতিবেদনে যুদ্ধে ইরানের সরাসরি ক্ষতি ৯৯ বিলিয়ন ডলার ও পরোক্ষ ক্ষতি ১৫০ বিলিয়ন ডলার নির্ধারণ করা হয়। অর্থাৎ আগ্রাসন চালিয়ে ইরাক ইরানের মোট ২৫৯ কোটি ডলার ক্ষতি করে। তবে জাতিসংঘের এ হিসাবকে চ্যালেঞ্জ করে ইরান যুদ্ধে নিজের ক্ষতির পরিমাণ ১,০০০ বিলিয়ন ডলার বলে ঘোষণা করে। এদিকে জাতিসংঘ ওই যুদ্ধে ইরানের ক্ষতির পরিমাণ নির্ধারণ করলেও নিরাপত্তা পরিষদের ৫৯৮ নম্বর প্রস্তাবে এই ক্ষতিপূরণ আদায়ের কোনো ব্যবস্থা রাখা হয়নি।
ইরান ইরাক যুদ্ধ শেষ হওয়ার দুই বছরের মাথায় ইরাকি বাহিনী কুয়েত দখল করার ফলে পশ্চিমা ও আরব সরকারগুলোর পাশাপাশি তাদের গণমাধ্যমগুলো এমন কিছু বাস্তবতা প্রকাশ করে দেয় যা হয়তো কুয়েত দখল না হলে কোনোদিনও প্রকাশ করত না। পশ্চিমা গণমাধ্যমগুলো জানায়, ইরাকের প্রতি প্রাচ্য ও পাশ্চাত্যের ব্যাপক পৃষ্ঠপোষকতার কারণে যুদ্ধ দীর্ঘায়িত হয়েছে এবং ইরাকি বাহিনী ইরানের অনেক বেশি ক্ষতি করতে পেরেছে। লন্ডন থেকে প্রকাশিত দৈনিক অবজারভার ১৯৯০ সালের ২৩ সেপ্টেম্বর এক প্রতিবেদনে জানায়, সৌদি আরব, ইউরোপ ও সোভিয়েত ইউনিয়ন যদি ইরাককে এত বিপুল পরিমাণ অর্থ ও অস্ত্র সরবরাহ না করত, তাহলে ইরাকের পক্ষে ইরানের এত বেশি ক্ষতি করা সম্ভব ছিল না। ইরাকি সেনাবাহিনীর আকার ১৯৮০ সালের তুলনায় ১৯৮৮ সালে ৪ গুণ বেড়ে গিয়েছিল এবং দেশটির সামরিক বাহিনীর এই বিশাল ব্যয়ের সিংহভাগ বহন করেছিল সৌদি আরব ও কুয়েত। আরও যেসব দেশ ইরাককে সার্বিক সহযোগিতা করেছিল সেসব দেশের মধ্যে রয়েছে ফ্রান্স, পশ্চিম জার্মানি, জাপান ও আমেরিকা।
পশ্চিমা গণমাধ্যমগুলো একসময় ইরাকি বাহিনীর রাসায়নিক হামলার পেছনে আমেরিকার মদদের কথা তুলে ধরে। লন্ডন থেকে প্রকাশিত হেরাল্ড ট্রিবিউন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির উপদেষ্টা আর্থার শিলেঞ্জারের বরাত দিয়ে ১৯৯০ সালের ১৭ সেপ্টেম্বর এক নিবন্ধে জানাই, সাদ্দাম যখন ব্যাপকভাবে রাসায়নিক হামলা চালাচ্ছিল তখন মার্কিন সরকার বাগদাদে কৃষি খাতে ১০০ কোটি ডলারের ঋণ প্রদান করে। ইহুদিবাদী ইসরায়েলের রেডিও ১৯৯০ সালের ২৩ জুলাই ইরাকের প্রতি কুয়েতের অর্থ সাহায্যের কথা তুলে ধরতে গিয়ে জানাই, কুয়েত সরকার ইরানের বিরুদ্ধে ইরাককে বিজয়ী করার জন্য বাগদাদের হাতে ৬০০০০০ ডলার অর্থ তুলে দিয়েছিল।
এদিকে ইরাকের প্রতি সৌদি সাহায্য সম্পর্কে দেশটির তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী ও বিমান বাহিনীর প্রধান খালেদ বিন সুলতান বিন আজিজ বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধের সময় ইরাকি সৈন্যদের কোল্ড ড্রিঙ্কস পর্যন্ত সৌদি আরব সরবরাহ করেছে। বার্তা সংস্থা এপি তৎকালীন সৌদি রাজা ফাহাদের বরাত দিয়ে ১৯৯০ সালের ১৪ আগস্ট জানায়, ফাহাদ বলেন, ইরাক সরকার যদি দাবি করে ইরানের বিরুদ্ধে যুদ্ধে সে প্রচুর আত্মাহুতি দিয়েছে, তাহলে আমি বলবো আমরাও অর্থ, অত্যাধুনিক অস্ত্র ও আন্তর্জাতিক সহায়তা এনে দিয়ে তাদের আত্মাহুতিতে অংশগ্রহণ করেছি। বার্তা সংস্থা রয়টার্স ১৯৯১ সালের ১৫ জুলাই ইরাকের প্রতি সৌদি আরবের সহায়তার সঠিক পরিসংখ্যান তুলে ধরে জানায়, রিয়াদ সামরিক ও অর্থনৈতিক সহযোগিতার আওতায় বাগদাদের হাতে ২,০০০ কোটি ডলারেরও বেশি অর্থ তুলে দিয়েছিল।
এভাবে ইরানের বিরুদ্ধে দীর্ঘ 8 বছরের যুদ্ধের ব্যয়ভার মিটিয়েছে প্রাচ্য ও পাশ্চাত্যের পাশাপাশি মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো। এর আগে ফ্রান্সের গোয়েন্দা সংস্থাগুলো 1986 সালে বলেছিল, ফ্রান্স যদি ইরাককে 3 সপ্তাহের জন্য সহযোগিতা বন্ধ করে দেয় তাহলে ইরানের মোকাবেলায় ইরাক পরাজিত হবে। সার্বিকভাবে বলা যায়, যদি বাগদাদের প্রতি এরকম বিদেশি সাহায্যের ঢলের মোকাবেলায় ইরানের একাকি লড়াই করার বিষয়টিকে বিবেচনায় নেওয়া হয়, তাহলে ইরাকের বিরুদ্ধে 8 বছরের যুদ্ধে ইরানের বিজয়কে আরও বেশি গৌরব উজ্জ্বল বলে মনে হবে। তো শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস শীর্ষক ধারাবাহিকের আজকের সময়ও ফুরিয়ে এসেছে।
যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস শীর্ষক ধারাবাহিক আলোচনাটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে সংক্ষিপ্ত সংবাদ। শান্তিপূর্ণ পারমাণবিক গবেষণায় সরকার সব ধরনের সহযোগিতা দেবে, ইরানি প্রেসিডেন্ট ডক্টর ইব্রাহিম রাইসির ঘোষণা। এবার পুতিনের 2 মেয়ের উপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা। রাশিয়া আমেরিকা সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দিলেন রুশ রাষ্ট্রদূত। বিরোধী দলের নেতাকর্মীদের আটক করে আওয়ামী লীগ একতরফা নির্বাচনে বিজয় পেতে চায়, মির্জা ফখরুলের মন্তব্য। ভারতে আরএসএস বিজেপির বিরুদ্ধে শুধু রাজনৈতিক লড়াই নয়, সমস্ত ক্ষেত্রে লড়াই চালাতে হবে বলেছে সিপিআইএম। শ্রোতাবন্ধুরা, এবারে সবশেষে পাওয়া একটি খবর। ইউক্রেনে পরিচালিত সামরিক অভিযানকে কেন্দ্র করে জাতিসংঘ মানবাধিকার পরিষদে রাশিয়ার সদস্যপদ স্থগিত করার পরিণতি সম্পর্কে হুঁশিয়ারি উচ্চারণ করেছে চীন। রাজধানী বেইজিংয়ে সংবাদ ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেছেন, মানবাধিকারকে রাজনীতিকীকরণ এবং একে হাতিয়ার হিসেবে ব্যবহার করার বিরুদ্ধে তার সরকারের অবস্থান। এ বিষয়ে পশ্চিমা কিছু দেশের সুনির্দিষ্ট দৃষ্টিভঙ্গির ব্যাপারে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। ঝাও লিজিয়ান বলেন, চীন মানবাধিকার ইস্যুতে দ্বৈত সাংঘর্ষিক নীতির যেমন বিরোধিতা করছে, তেমনি মানবাধিকারকে অজুহাত হিসেবে ব্যবহার করে কোনো দেশের উপর চাপ সৃষ্টি করার বিরুদ্ধে তাঁর দেশের সুস্পষ্ট অবস্থান। শ্রোতাবন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে এবং আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান এখনকার মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.
تهران نخصوم.